বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 284 ও 285 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله يغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير।
বিসমিল্লাহির রহমানির রহিম। যা কিছু আকাশ মণ্ডলীতে রয়েছে আর যা কিছু পৃথিবীতে আছে সবই আল্লাহর। তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো বা নাই করো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। তারপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। রাসূল বিশ্বাস রাখেন সেই সব বিষয় সম্পর্কে যা তাঁর পালনকর্তার পক্ষ থেকে তাঁর কাছে অবতীর্ণ হয়েছে, এবং মুসলমানরাও বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর গ্রন্থসমূহের প্রতি এবং তাঁর পয়গম্বরদের প্রতি। তারা বলে, আমরা তাঁর পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি, আমরা তোমার ক্ষমা চাই কে আমাদের পালনকর্তা, তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ সোমবার 4 সেপ্টেম্বর, 20 ভাদ্র এবং ফার্সি 13 শাহরিভার। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11610 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.ir/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে বিশ্বের সর্বশেষ খবর নিয়ে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি বার্তা। এরপর সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন সন্ত্রাসবাদ ইস্যুতে তালেবানের সাথে পাকিস্তান সরকারের উত্তেজনা বৃদ্ধি সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, এবং বাংলাদেশের চট্টগ্রামের জলাবদ্ধতার জন্য পরস্পরকে সিটি মেয়র ও সিডিএ চেয়ারম্যানের দোষারোপ সম্পর্কে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। এরপর থাকবে শ্রোতাদের চিঠিপত্রের আসর প্রিয়জন, আর প্রান্তিক আয়োজনে থাকবে পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইরানের প্রেসিডেন্ট রাইসি বলেছেন আফ্রিকার দেশগুলো উপনিবেশিকতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে, এটা তাদের সচেতনতার লক্ষণ। ইসরায়েলের বর্বর সেনারা জেনিন শহর এবং সেখানকার শরণার্থী শিবিরে বড় রকমের গ্রেফতার অভিযান চালাচ্ছে, বেলজিয়ামের মন্ত্রীর প্রশংসা করল হামাস। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বিএনপি আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে করুণা ভিক্ষা করছে। এবং ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর ছেলে উদয় নিধি সনাতন ধর্মের আদর্শকে মুছে ফেলার কথা বলায় রাজনৈতিক মহলে ব্যাপক তোলপাড়। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি উপনিবেশিকতা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে আফ্রিকার দেশগুলোর অবস্থান ও প্রতিরোধের প্রশংসা করেছেন। তিনি বলেছেন আফ্রিকার দেশগুলোর এই প্রতিরোধ তাদের সচেতনতা, সতর্কতা এবং যুগের চাহিদা নিরূপণে দক্ষতার প্রমাণ। আজ তেহরানে বুর্কিনা ফাসোর পররাষ্ট্রমন্ত্রী অলিভিয়া রুয়াম্বার সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, ইরানে ইসলামী বিপ্লব সফল হওয়ার পর থেকে আফ্রিকার দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে এবং আফ্রিকার দেশগুলোর সঙ্গে সহযোগিতা বাড়াতে তেহরান প্রস্তুত রয়েছে। নানা ক্ষেত্রে অর্জিত অভিজ্ঞতা ও সাফল্য আফ্রিকার সঙ্গে শেয়ার করতেও তেহরান প্রস্তুত। ইরান ও বুর্কিনা ফাসোর মধ্যে যৌথ অর্থনৈতিক সহযোগিতা কাজ শুরু করায় সন্তোষ প্রকাশ করেন রাইসি। এ সময় বুর্কিনা ফাসোর পররাষ্ট্রমন্ত্রীও ইরানের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ প্রকাশ করেন এবং বিশ্ব সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে ইসলামী ইরানের প্রতিরোধ ও দৃঢ়তার প্রশংসা করেন। তিনি বলেন, বুর্কিনা ফাসো সহ আফ্রিকার দেশগুলো ইরানের সাম্রাজ্যবাদ বিরোধী নীতি অবস্থান থেকে শিক্ষা নিয়েছে। ইরানের তেল বহির্ভূত রপ্তানির শতকরা 30% পেট্রোকেমিক্যাল পণ্য বলে সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানিয়েছেন। তিনি বলেছেন, সরকারি সহযোগিতা পেলে এবং পণ্যের দাম আরেকটু কমালে রপ্তানির পরিমাণ আরও বাড়ানো সম্ভব। ইরানের পেট্রোকেমিক্যাল শিল্প মালিক সমিতির সচিব আহমদ মাদাবি রোববার তেহরানে এ বক্তব্য দেন। তিনি বলেন, 2023 সালের 20 মার্চ শেষ হওয়া ইরানি বর্ষে $16 বিলিয়ন পেট্রোকেমিক্যাল পণ্য রপ্তানি হয়েছে, আর একই সময়ে তেল বহির্ভূত মোট রপ্তানির পরিমাণ ছিল $53 বিলিয়ন। ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনীর ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলি রেজা এলহামি বলেছেন, দেশীয় প্রযুক্তিতে তৈরি করা কারার ড্রোন থেকে ইরানি আকাশসীমার কাছে মার্কিন গোয়েন্দা বিমানকে হুঁশিয়ার করা হয়েছে কয়েকবার। তিনি বলেন, আসলে শুধু মার্কিন বিমান নয়, বরং অন্যান্য বিদেশি গোয়েন্দা বিমানকেও একইভাবে কারার ড্রোন থেকে সতর্কবার্তা দেওয়া হয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল এলহামি জানান, বিমানের শক্তিসম্পন্ন কারার ড্রোনের বাধার মুখে বেশ কয়েকবার আমেরিকা সহ বিভিন্ন দেশের গোয়েন্দা বিমান পারস্য উপসাগর, হরমুজ প্রণালী এবং ওমান সাগরের আকাশ থেকে নিজেদের গতিপথ পরিবর্তন করতে বাধ্য হয়েছে। এরই মধ্যে রয়েছে আমেরিকার নৌবাহিনীর ব্যবহার করা P-8 পজিডন টকল বিমান এবং RQ-4 গ্লোবাল হক ড্রোন। এসব বিমান ও ড্রোনের অনেক উপরে উঠে কারার ড্রোন সেগুলোকে হুঁশিয়ারি বার্তা দিয়েছে। ইহুদিবাদ ইসরায়েলের বর্বর সেনারা অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শহর এবং সেখানকার শরণার্থী শিবিরে বড় রকমের গ্রেফতার অভিযান শুরু করেছে। ইহুদিবাদী বাহিনী ড্রোন এবং হেলিকপ্টার নিয়ে এই অভিযান চালাচ্ছে। ইসরায়েলি আগ্রাসনের মুখে স্থানীয় ফিলিস্তিনি এবং প্রতিরোধ যোদ্ধারা রুখে দাঁড়িয়েছে। তাদের সঙ্গে ইসরায়েলি সেনাদের সংঘর্ষ চলছে। স্থানীয় সূত্রগুলোর বরাত দিয়ে ওয়াফা নিউজ জানিয়েছে, দখলদার সেনারা 40টির বেশি গাড়ি নিয়ে আজ সকালে এই অভিযান শুরু করে। ওয়াফা নিউজের খবরে বলা হয়, ইসরায়েলি সেনাদের গুলিতে 4 জন আহত হয়েছেন। এছাড়া ইহুদিবাদী সেনারা 3 জনকে আটক করেছে, যার মধ্যে 2 জন আহত। এদিকে অভিযানের মধ্যে জেনিন ব্রিগেডের প্রতিরোধ যোদ্ধারা একটি ছবি পোস্ট করেছে, যাতে দেখা যাচ্ছে তারা ইসরায়েলের একটি আত্মঘাতী ড্রোন ভূপাতিত করেছে। এই ড্রোনের সাহায্যে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের হত্যা প্রচেষ্টা চালানো হলেও তারা প্রাণে বেঁচে গেছেন। ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের দমন অভিযান সম্পর্কে বেলজিয়ামের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তার ভূয়সী প্রশংসা করেছে গাজাভিত্তিক ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। চলতি সপ্তাহের প্রথম দিকে একটি দৈনিক পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে বেলজিয়ামের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ক্যারোলিন গ্যানেজ বলেন, ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের দখলদারিত্ব এবং ইহুদিবাদী সেনাদের উচ্ছেদ অভিযানের কারণে ফিলিস্তিনি সম্প্রদায় নিশ্চিহ্ন হওয়ার পথে রয়েছে। তিনি বলেন, দিন দিন পরিস্থিতি খুবই নাজুক হয়ে পড়ছে এবং ফিলিস্তিনি গ্রামগুলো মানচিত্র থেকে মুছে যাওয়ার কাছে চলে গেছে। বেলজিয়ামের মন্ত্রীর এই বক্তব্যে সন্তোষ প্রকাশ করেছে ফিলিস্তিনের হামাস। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশের নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরিরের শীর্ষ নেতা মোহাম্মদ আব্দুল বাতেনকে গ্রেফতার করেছে র‍্যাব 2। বহু বছর ধরে তিনি ছদ্মবেশে পালিয়েছিলেন। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
বাংলাদেশে সন্ত্রাস বিরোধী আইন ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরিরের শীর্ষ নেতা মোহাম্মদ আব্দুল বাতেনকে গ্রেপ্তার করেছে র‍্যাব 2। আজ সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব 2 এর সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া সিনিয়র এএসপি শিহাব করিম। গতকাল রোববার মধ্যরাতে তাকে মোহাম্মদপুর থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব কর্মকর্তা জানান, সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনালের ইস্যু করা গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোহাম্মদ আব্দুল বাতেন। তিনি হিজবুত তাহরিরের শীর্ষ জঙ্গি নেতা এবং দাওয়াতি ও অর্থ বিভাগের সক্রিয় সদস্য। এই বাতেন দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত উগ্র জঙ্গিবাদী বই প্রচার ও তরুণ প্রজন্মকে জঙ্গিবাদে উৎসাহিত করে আসছিলেন বলে তথ্য পেয়েছে। একই সঙ্গে গ্রেপ্তার হওয়া বাতেন হিজবুত তাহরিরের বাংলাদেশ শাখার আমিরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন এবং বিভিন্ন মসজিদে রাষ্ট্র ও সরকার বিরোধী লিফলেট বিতরণ ও দাওয়াতি কাজ করতেন বলে জানা যায়। র‍্যাব 2 এর সিনিয়র সহকারী পরিচালক জানান, জঙ্গি নেতা বাতেন বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে গত 5 বছর ধরে এলাকা ছেড়ে আত্মগোপনে থেকে আইন শৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে চলে এবং জঙ্গি সংগঠনের কার্যক্রম অব্যাহত রাখে। তার বিরুদ্ধে ডিএমপির শেরেবাংলানগর থানা, হাজারীবাগ থানায় একটি করে এবং মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানায় 2টি সহ মোট 4টি মামলা রয়েছে। বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
এদিকে বাংলাদেশে ফাঁকা মাঠে গোল দিতে চায় আওয়ামী লীগ দাবি করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফাঁকা মাঠে গোল দিতে চায় আওয়ামী লীগ, এবার আর ওয়াক ওভার পাবে না আওয়ামী লীগ, এদেশের জনগণ আর হতে দেবে না। তিনি বলেন, কথা বেশি নয়, কথা একটাই, এ সরকারের পতন ঘটাতে হবে, এবার আমাদের জয়ী হতেই হবে। আজ বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। অন্যদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি তাদের আন্দোলনে আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে করোনা ভিক্ষা করছে, এতে দলটির রাজনৈতিক দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ ঘটেছে। ফখরুল ইসলাম আলমগীর এসব ভিক্ষা করছেন বলে তিনি জানান। ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের ছেলে ও রাজ্যের মন্ত্রী উদয়নিধি স্ট্যালিন সনাতন ধর্মের আদর্শকে মুছে ফেলার কথা বলায় রাজনৈতিক মহলে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে ও ইস্যুতে বিজেপি সহ হিন্দুত্ববাদী দল ও বিভিন্ন সংগঠন সোচ্চার হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের ছেলে ও রাজ্যের মন্ত্রী উদয়নিধি স্ট্যালিন সনাতন ধর্মের আদর্শকে মুছে ফেলার কথা বলায় রাজনৈতিক মহলে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। ওই ইস্যুতে বিজেপি সহ হিন্দুত্ববাদী দল ও বিভিন্ন সংগঠন সোচ্চার হয়েছে। একই সঙ্গে মন্ত্রী উদয়নিধির বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার মামলা দায়ের হয়েছে। গত শনিবার চেন্নাইয়ে এক অনুষ্ঠানে ডিএমকে নেতা ও রাজ্যের মন্ত্রী উদয়নিধি বলেন, কিছু জিনিস আছে যার বিরোধিতাই যথেষ্ট নয়, তা নিশ্চিহ্ন করা দরকার। যেমন করোনা, ম্যালেরিয়া, ডেঙ্গুর বিরোধিতা নয়, তাদের নিশ্চিহ্ন করা দরকার, তেমনি সনাতন আদর্শকে মুছে ফেলা দরকার বলেও মন্তব্য করেন ডিএমকে নেতা ও রাজ্যের মন্ত্রী উদয়নিধি। এরপরেই ওই ইস্যুতে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। এ প্রসঙ্গে আজ সোমবার পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূলের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ বলেন, আমরা পরধর্ম সহিষ্ণুতায় বিশ্বাসী।
এই মন্তব্য দুর্ভাগ্যজনক, এই মন্তব্যের কড়া প্রতিবাদ করছি। সনাতন ধর্ম অত্যন্ত সম্মানীয়, এবং শুধু সনাতন ধর্ম নয়, প্রত্যেকটি ধর্ম, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, আমরা ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করি এবং পরধর্ম সহিষ্ণুতায় বিশ্বাস করি।
হিন্দুত্ববাদীদের বক্তব্য সনাতন ধর্মকে অপমান করেছেন উদয়নিধি। বিজেপি সিনিয়র নেতা সুশীল মোদী বলেছেন, ডিএমকে নেতা উদয়নিধি স্ট্যালিন সনাতন ধর্ম শেষ করা উচিত পরামর্শ দিয়ে দেশবিরোধী কাজ করেছেন। অন্যদিকে ডিএমকে নেতা উদয়নিধি অবশ্য ছাপাইতে বলেছেন, ওরা যে মামলায় করুক তার মুখোমুখি হতে তিনি প্রস্তুত রয়েছেন। তার বক্তব্য ইচ্ছাকৃতভাবে ভুল ব্যাখ্যা করা হয়েছে বলেও তিনি মন্তব্য করেছেন। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/bn।
ফিরছি বিশ্ব সংবাদে। রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনের ল্যান্ডিং ফোর্স সহ 4টি স্পিডবোট ধ্বংস করে দিয়েছে। এসব স্পিডবোটে করে ইউক্রেনের সেনারা ক্রিমিয়া উপদ্বীপের পশ্চিম এলাকায় অবতরণ করার চেষ্টা করছিল। আজ রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যের বরাত দিয়ে রাশিয়া টুডে এ খবর দিয়েছে। বলেছে, ধ্বংস হওয়া স্পিডবোটগুলো আমেরিকার তৈরি। এদিকে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী ওলেক্সি রেজনিকভকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গতরাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে জেলেনস্কি একথা জানান। ইউক্রেন যখন রাশিয়ার বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধে লিপ্ত রয়েছে, তখন প্রতিরক্ষামন্ত্রীকে সরিয়ে দিলেন জেলেনস্কি। রেজনিকভকে বরখাস্ত করার সরাসরি কোনো কারণ উল্লেখ করেননি তিনি, তবে দুর্নীতির দায়ে তাকে সরিয়ে দেয়া থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। সিরিয়ার জাতীয় সংসদের সদস্য জয়দান মিখাইল থালজা বলেছেন, আমেরিকার হেফাজতে থাকা হাজার হাজার দায়েশ সন্ত্রাসীকে মুক্ত করে ওয়াশিংটন তাদেরকে সিরিয়ায় পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে। দায়েশ সন্ত্রাসীরাই আইএস নামে পরিচিত। তিনি বলেন, যে কোনো সময় আমেরিকা সিরিয়ায় আটকে যাওয়ার অভিনয় করবে এবং দায়েশ সন্ত্রাসীদেরকে নৈরাজ্য সৃষ্টির জন্য মুক্ত করে দেবে। সিরিয়ার এ নারী এমপি আরও বলেন, তার দেশের ভূখণ্ড সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে নেয় এবং এর গুরুত্বপূর্ণ সব সম্পদ লুট করার জন্য আমেরিকা এই কাজ করার জন্য অজুহাত খুঁজছে। তিনি আরও বলেন, সিরিয়ার ভূখণ্ড দখল করে রাখার আমেরিকার জন্য জরুরি এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ের নামে মার্কিন সেনাদের উপস্থিতি দীর্ঘায়িত করার জন্য তারা নানা রকমের ষড়যন্ত্র করে যাচ্ছে। ইরানের উত্তরাঞ্চলে সেমনান প্রদেশের একটি কয়লা খনি বিধ্বস্ত হয়ে অন্তত ৬ শ্রমিক নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। সেমনান প্রদেশের দামাকান কাউন্টির তাজারে কয়লা খনিতে বিস্ফোরণের পরপর উদ্ধারকর্মীরা খনি থেকে শ্রমিকদের উদ্ধার অভিযান শুরু করে এবং ১০ ঘন্টার প্রচেষ্টা শেষে আজ সকালের দিকে ৬ জনের মৃতদেহ বের করে আনতে সক্ষম হয়। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছে আমি বাবুল আখতার। আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। তেহরিকে তালেবান পাকিস্তানকে কেন্দ্র করে পাকিস্তান ও আফগানিস্তানের তালেবানের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। এই উত্তেজনা বৃদ্ধির কারণ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। পরে শোনাচ্ছেন রেজওয়ান হুসাইন।
তেহরিকে তালেবান পাকিস্তানকে কেন্দ্র করে পাকিস্তান ও আফগানিস্তানের তালেবানের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। পাকিস্তান সরকার সেদেশের স্বার্থ রক্ষা এবং বিরাজমান হুমকি রোধে আফগানিস্তান সরকারের দায়িত্ব রয়েছে বলে তালেবান সরকারকে উদ্দেশ্য করে বক্তব্য দেওয়ার পর তালেবান সেনাবাহিনীর প্রধান কারি সাফিউদ্দিন বলেছেন, তেহরিকে তালেবান পাকিস্তান গ্রুপ বা টিটিপির কোনো কার্যক্রম আফগানিস্তানে নেই এবং পাকিস্তান সরকারের উচিত নিজ দেশের ভেতরেই তাদের শত্রুর অনুসন্ধান করা। পর্যবেক্ষকরা বলছেন, তালেবান কর্তৃপক্ষের এমন প্রতিক্রিয়া পাকিস্তান সরকারের জন্য মোটেও সুখকর নয়। তারপরও তালেবানরা পাকিস্তান ভিত্তিক তেহরিকে তালেবানকে গুরুত্ব সহকারে মোকাবেলা করবে এবং পাকিস্তানের লক্ষ্যবস্তুতে আক্রমণ করার জন্য আফগান মাটি ব্যবহার করা থেকে তাদেরকে বিরত রাখবে বলে ইসলামাবাদ আশা করে। ইরানের রাজনৈতিক বিশ্লেষক মোস্তফা হায়দার এ ব্যাপারে বলেছেন, পাকিস্তান হয়তো এটা কখনো ভাবতে পারেনি যে তালেবানকে বলা হয় পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আইএস এর একটি গুরুত্বপূর্ণ হাত এবং তালেবানকে তারাই সৃষ্টি করেছে। একদিন সেই তালেবানই ইসলামাবাদের বিরুদ্ধে উঠে দাঁড়াবে। অবশ্য আফগানিস্তানে সন্ত্রাসী গোষ্ঠীর উপস্থিতি অব্যাহত থাকায় শুধু যে পাকিস্তান উদ্বিগ্ন তা নয়। জাতিসংঘ নিরাপত্তা পরিষদও সাম্প্রতিক বৈঠকে আফগানিস্তানে উগ্র দায়েশ বা আইএস জঙ্গি সন্ত্রাসী গোষ্ঠীর উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এছাড়া অন্য প্রতিবেশী দেশগুলো আফগানিস্তানকে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর কার্যকলাপের একটি নিরাপদ স্থান বলে মনে করে, যারা কিনা প্রতিবেশী দেশগুলোতে প্রায়ই হামলা চালায়। তবে তালেবানের দাবি, আফগানিস্তানের ভূমি প্রতিবেশী কোনো দেশের জন্য হুমকি নয়। এ ব্যাপারে ইরানের রাজনৈতিক বিশ্লেষক আকরাম আরিফি বলেছেন, তালেবানের দৃষ্টিতে টিটিপির সদস্যরা যখন আফগানিস্তানে অবস্থান করে তখন তারা মেহমান হিসেবে থাকে, যা কিনা উপজাতিদের একটি প্রাচীন রেওয়াজ। কিন্তু পাক সরকারের দৃষ্টিতে টিটিপি একটি সন্ত্রাসী গোষ্ঠী এবং আফগানিস্তানে অবস্থান করে তারা পাকিস্তানে সন্ত্রাসী হামলা চালাচ্ছে। যাই হোক, পাকিস্তান সহ আফগানিস্তানের অন্যান্য প্রতিবেশী দেশগুলো মনে করে, আন্তর্জাতিক আইন অনুযায়ী সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া তালেবান সরকারের দায়িত্ব।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.ir/pn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী বলা হলেও জীবন মানে তেমন উন্নয়ন হয়নি। নাগরিক বিভিন্ন সমস্যা সমাধানে একের পর এক প্রকল্প নেওয়া হলেও সমন্বয়হীনতার অভাবে অনেক ক্ষেত্রেই সফলতার মুখ দেখেনি। এই বিষয়ে বিভিন্ন মহলের মিশ্র প্রতিক্রিয়া নিয়ে প্রতিবেদন করেছেন আমাদের ঢাকার বিশেষ প্রতিনিধি।
চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী বলা হলেও জীবন মানে তেমন উন্নয়ন হয়নি। শিক্ষা, স্বাস্থ্য, জলাবদ্ধতা, যোগাযোগ এবং অবকাঠামো সহ বিভিন্ন সমস্যা সমাধানে একের পর এক প্রকল্প নেওয়া হলেও সমন্বয়হীনতার অভাবে অনেক ক্ষেত্রেই সফল হয়নি। জলাবদ্ধতা নিয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আর সিটি কর্পোরেশনের লড়াই চললেও ঘোষিত সময় শেষ হয় না জলাবদ্ধতার প্রকল্পের কাজ। একে অপরের উপর দায় চাপাতেই ব্যস্ত সিটি মেয়র এবং সিডিএর চেয়ারম্যান। সম্প্রতি দুদফায় টানা বর্ষণে চরম দুর্ভোগে পড়েছিলেন চট্টগ্রামের নগরবাসী। বন্ধ হয়ে যায় যান চলাচল এবং ব্যবসা প্রতিষ্ঠান। নাগরিকদের এমন দুর্যোগের সময়েও সিটি মেয়র এবং সিডিএ চেয়ারম্যানের নির্লিপ্ততা ক্ষুব্ধ নগরবাসী। জলাবদ্ধতার অভিশাপ থেকে নগরবাসীকে মুক্তি দিতে সরকার সিডিএ, সিটি কর্পোরেশন ও পানি উন্নয়ন বোর্ডকে 15,837 কোটি টাকার বাজেট দেয়। গত 6 বছর ধরে প্রকল্পগুলোর কাজ চললেও জলাবদ্ধতা থেকে মুক্তি মেলেনি নগরবাসীর। আগামীতে আরো বড় বিপর্যয়ের আশঙ্কা করছেন পরিবেশবিদরা। এদিকে সেবা প্রতিষ্ঠানগুলোর অদক্ষতা আর সমন্বয়হীনতাকেই দায়ী করছেন পরিবেশ বিজ্ঞানী ডক্টর ইদ্রিস আলী।
আমাদের রাজনৈতিক, প্রশাসনিক, আমলাতান্ত্রিক উদাসীনতার এই মাশুল দেওয়ার জন্য আমাদেরকে আর বড় কোনো বিপর্যয়ের অপেক্ষায় থাকতে হবে।
আর নগর পরিকল্পনাবিদ প্রফেসর জেরিনা হোসেন মনে করেন, নগর ব্যবস্থাপনার ত্রুটির কারণেই এই সমস্যা হচ্ছে বারবার।
এটা কর্পোরেশন কিংবা ওয়াসা যে একসঙ্গে কাজ করার একটা ব্যাপার, এটা একদম অবর্তমান, একদম নাই।
তবে প্রকল্পের সুফল পেতে আরো সময় লাগবে এমনটা জানালেন জলাবদ্ধতা নিয়ে কাজ করা প্রকল্প পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ শাহ আলী।
কিছু কিছু জায়গায় সুফল পেতে গেলে আমাদের আরও একটু সময় লাগবে এবং অপেক্ষা করতে হবে। আমার প্রকল্পের পাশাপাশি অন্যান্য প্রকল্পের কাজগুলো শেষ করতে হবে।
খালের পানির দায়িত্ব নিলেও সড়কের পানির দায়িত্ব নিতে নারাজ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএর চেয়ারম্যান এম জহিরুল আলম।
সব জায়গায় খাল পরিষ্কার আছে, কিন্তু আপনার ওই সড়কে তো সড়কের দায়িত্ব কিন্তু সিডিএ না বা সেনা বাহিনীর না।
আর দুর্যোগের দায় সিটি কর্পোরেশনের একার নয় বলে জানালেন চট্টগ্রামের সিটি কর্পোরেশন মেয়র এম রেজাউল করিম।
আমরা জোর দিচ্ছি, আগেও জোর দিয়েছি সমন্বয়ের উপর। আমরা যদি সমন্বিতভাবে কাজ করি আমাদের সফলতা আসবে।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন আর এরই মধ্যে দিয়ে শেষ হলো সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। এখন রয়েছে শ্রোতাদের চিঠিপত্রের আসর।
প্রিয়জন,
শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চিঠিপত্রের জবাবের সাপ্তাহিক আসর প্রিয়জন। আজকের আসর উপস্থাপনায় রয়েছে আমি রেজওয়ান হোসেন
এবং আমি আশরাফুর রহমান। প্রত্যেক আসরের মতো আজও অনুষ্ঠানের শুরুতেই আমি একটি হাদিস শোনাতে চাই। বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা অত্যাচারী শাসকের সাথে মেলামেশার ক্ষেত্রে সাবধান হও, কারণ নিশ্চয়ই এ কারণে দিন চলে যায়। আর তাকে সহযোগিতার ক্ষেত্রে সাবধান হও, কেননা নিশ্চয় তোমরা তার শাসনের প্রশংসাকারী নও।
অত্যাচারী বা জালিম শাসকের সঙ্গে মেলামেশা বা তাকে সহযোগিতার ক্ষেত্রে আমাদের সবাইকে সাবধানতা অবলম্বন করতে হবে, এ আহ্বান রেখে নজর দিচ্ছি চিঠিপত্রের দিকে। আসরের প্রথম মেইলটি এসেছে বরিশাল সদরের কাশীপুর থেকে, আর এটি পাঠিয়েছেন তৃণমূল বেতার শ্রোতা তথ্য ক্লাবের সভাপতি
জিল্লুর রহমান জিল্লু। রেডিও তেহরান বাংলা বিভাগের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন, জীবনমান উন্নয়নে রেডিও তেহরান একটা উত্তম পরামর্শ সেন্টার। এখান থেকে প্রতিদিনই আমরা জ্ঞান লাভ করি নৈতিকতার নানান বিষয়ে। এছাড়া সমাজে শৃঙ্খলা আনয়নে রেডিও তেহরানের বাংলা বিভাগ বিভিন্ন পর্বের আলোচনার মাধ্যমে যথেষ্ট ভূমিকা পালন করে আসছে। জীবনমান উন্নয়নের সাথে সাথে সবার নৈতিকতা বোধের উন্নয়ন হোক, এই প্রত্যাশা করে চিঠির ইতি টেনেছেন তিনি।
ভাই জিল্লুর রহমান জিল্লু, জীবনমান উন্নয়ন এবং সমাজে শৃঙ্খলা আনার ক্ষেত্রে রেডিও তেহরান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে জেনে ভালো লাগলো। আশা করি পরের চিঠিতে অন্য কোনো বিষয়ে মতামত জানাবেন। ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার কোষমন্ডি থেকে দেবাশিস গোপ পাঠিয়েছেন আসরের পরের মেইলটি। তিনি লিখেছেন, রেডিও তেহরান বাংলা আমার আত্মার আত্মীয়, জীবনের একমাত্র বন্ধু। জীবনের উন্নতিতে রেডিও তেহরান বাংলা যেন সৌভাগ্যের পরশমণি। এটা শুধু আমার কথা নয়, রেডিও তেহরান বাংলার অগণিত শ্রোতার কণ্ঠে উচ্চারিত বাণী। তাই তো রেডিও তেহরান বাংলা এত জনপ্রিয়।
রেডিও তেহরান সম্পর্কে চমৎকার মতামতের জন্য ভাই দেবাশিস গোপ আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসরের পরের মেইলটি এসেছে বাংলাদেশের পঞ্চগড়ের দেবীগঞ্জ থানার মল্লিকা দহ বালাপাড়া থেকে, আর পাঠিয়েছেন হরিদাস রায়। তিনি লিখেছেন, আমি রেডিও তেহরানের একজন নিয়মিত শ্রোতা ছিলাম, প্রতিদিন সকল অনুষ্ঠান সামাজিক যোগাযোগ মাধ্যমে শুনতাম। কিছুদিন আগে ওয়েবসাইট ভিজিট করার পর একটি সমস্যা নজরে পড়ল, আর তা হলো রেডিও তেহরানের ওয়েবসাইটের লিংক ঠিক মতো কাজ করতেছে না।
ভাই হরিদাস পাল, ওয়েবসাইটের লিংক ঠিক মতো কাজ করছে না বলতে আপনি ঠিক কি বোঝাতে চেয়েছেন তা আমাদের বোধগম্য নয়। আপনি কি ওয়েবসাইটে লগ ইন করতে পারছেন না, নাকি ওয়েবসাইট লোড হতে একটু বেশি সময় লাগছে? আশা করি পরের মেইলে বিস্তারিত জানাবেন।
আমি যতদূর জানি সম্প্রতি আমাদের ওয়েবসাইটের নিরাপত্তা বাড়ানো হয়েছে, সে কারণে যারা 2G বা 3G নেট ব্যবহার করছেন তারা সহজে ওয়েবসাইটে লগ ইন করতে পারছেন না। তবে বিষয়টি নিয়ে আমরা এরই মধ্যে কারিগরি বিভাগের সঙ্গে কথা বলেছি, আশা করি শিগগিরই একটা সমাধান বের হয়ে আসবে।
তো গুরুত্বপূর্ণ একটি বিষয়ে দৃষ্টি আকর্ষণের জন্য ভাই হরিদাস পাল আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
ঢাকা সেনানিবাস থেকে IRIB ফ্যান ক্লাব ঢাকার শিশু ও নারী বিষয়ক সম্পাদক মোসামত রওশন আরা লাবণী পাঠিয়েছেন এবারের মেইলটি। রেডিও তেহরানের সকল কলাকুশলী শ্রোতাবন্ধু ও শুভানুধ্যায়ীদেরকে সালাম ও শুভেচ্ছা জানাবার পর তিনি লিখেছেন, আমি নারী, আমি সব পারি। সবকিছু সামলে নিয়ে রেডিও তেহরানকে কিছুটা সময় দিয়ে সাথে থাকার প্রয়াস আমার নিরন্তর, তবে সেটা কাগজে কলমে সহজে হয়ে ওঠে না, মানে লেখাটা নিয়মিত হচ্ছে না, তবুও চেষ্টা থাকবে নিয়মিত হবার।
এই শ্রোতাবন অনেকদিন পর চিঠি লিখলেন, এজন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি। তো আমাদের অনুষ্ঠান সম্পর্কে তিনি কি কিছু লিখেছেন?
হ্যাঁ লিখেছেন, আমি বরং তার চিঠির কিছু অংশ পড়ে শোনাচ্ছি। বোন লাবণী লিখেছেন, গত 20 আগস্ট 2023 তারিখে প্রচারিত নারী মানবফুল অনুষ্ঠানটি আমার কাছে খুব অসাধারণ লেগেছে। এতে হযরত ফাতিমা জাহরা সাল্লামুল্লাহি আলাইহার জীবনের নানা দিক তুলে ধরা হয়েছে। তিনি পিতার প্রতি মমত্ববোধ, ভালোবাসা এবং সন্তানদের প্রতি স্নেহের বিরাট এক নজির রেখে গেছেন। সমস্ত মানবকুলের জন্য তিনি আশীর্বাদ স্বরূপ। হযরত ফাতিমার জীবনাদর্শ আমাদের সমাজ, দেশ তথা বিশ্বময় ছড়িয়ে পড়ুক, এই কামনা করে চিঠিটি শেষ করেছেন এই শ্রোতাবন।
বোন রওশনারা লাবণী, আপনার প্রত্যাশার সাথে আমরাও একমত পোষণ করছি। তো সহজ সরল ভাষায় গুরুত্বপূর্ণ একটি বিষয়ে মতামত পাঠানোয় আপনাকে আবারও ধন্যবাদ। আশা করি মাঝে মধ্যে লিখবেন। বাংলাদেশের নীলফামারী জেলার ডিমলা থানার ছাতনাই থেকে এই মেইলটি পাঠিয়েছেন মোহাম্মদ রুহুল আমিন রুবেল। তিনি গহরপুর BM কলেজের বাংলা বিভাগের প্রভাষক। তিনি লিখেছেন, আমি একজন রেডিও তেহরানের নিয়মিত শ্রোতা। এ বেতারের প্রতিটি অনুষ্ঠান আমার ভালো লাগে, তবে বিশ্বসংঘের পরিধি কিছুটা বাড়ালে ভালো হতো।
ভাই রুহুল আমিন, আমরা প্রতিদিন এক ঘন্টার অনুষ্ঠানের মধ্যে 15 মিনিটই বিশ্ব সংবাদ প্রচার করি। যদিও জানি এটা আপনাদের জন্য যথেষ্ট নয়, কিন্তু অনুষ্ঠানের সার্বিক সময় বৃদ্ধি না হলে বিশ্ব সংবাদের সময় বাড়ানো যে সম্ভব নয়। ভাই, আপনি যদি আমাদের ওয়েবসাইট ভিজিট করেন তাহলে আপনার সংবাদের পিপাসা মিটবে বলে আমরা বিশ্বাস করি, কারণ আমাদের ওয়েবসাইটে বিশ্ব সংবাদে প্রচার হওয়া খবরের বাইরেও প্রচুর খবর আপলোড করা হয়ে থাকে। তো সংক্ষিপ্ত অথচ গুরুত্বপূর্ণ মেইলটির জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
রেজন ভাই, বেশ কিছু চিঠির জবাব তো দেয়া হলো, এবার না হয় সরাসরি কোনো শ্রোতা বন্ধুর মতামত শুনি, আপনি কি বলেন?
একদম সময় মতো একটি বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন আশরাফ ভাই, কারণ এই মুহূর্তে আমাদের সঙ্গে কথা বলার জন্য বাংলাদেশের কিশোরগঞ্জের একজন শ্রোতা অপেক্ষা করছেন। তাহলে আর কথা না বাড়িয়ে প্রথমেই তার পরিচয় জানা যাক।
আমি মোহাম্মদ আতিকুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক IRIB ফ্যান ক্লাব কিশোরগঞ্জ ও সভাপতি নরসুন্দা বেতার শ্রোতা পরিবার যশোদল কিশোরগঞ্জ।
ভাই আতিকুল ইসলাম, আপনাকে প্রিয়জনের আসরে স্বাগত জানাচ্ছি। প্রথমে জানতে চাচ্ছি রেডিও তেহরানের সাথে আপনার পরিচয় কবে এবং কিভাবে?
2020 সালে গুরুদয়াল সরকারি কলেজের সহযোগ অধ্যাপক জনাব সাদাত হোসেনের মাধ্যমে আমার রেডিও তেহরানের সাথে পরিচয় ঘটে।
আপনি 2020 সাল থেকে রেডিও তেহরান শুনে আসছেন, তো ঠিক কোন কোন বৈশিষ্ট্যের কারণে আপনি এই বেতারের অনুষ্ঠান শোনেন?
রেডিও তেহরান এমন একটি স্বতন্ত্র রেডিও যার আলাদা কিছু বৈশিষ্ট্য রয়েছে, যে জন্য আমি রেডিও তেহরান শুনি। প্রথমত, রেডিও তেহরান বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে, এছাড়াও মুসলিম বিশ্বের প্রতিনিধিত্ব করে রেডিও তেহরান। আমরা রেডিও তেহরান বিভিন্ন মাধ্যমে শুনতে পারি, যেটি শর্ট ওয়েভ, ওয়েবসাইট, ফেসবুক লাইভ এবং ইউটিউব লাইভের মাধ্যমে। এছাড়াও রেডিও তেহরানের যে ওয়েবসাইট পার্স টুডে, এর খবর আমরা যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে পড়তে পারি, এটি রেডিও তেহরানের অনন্য বৈশিষ্ট্য।
রেডিও তেহরানের অনুষ্ঠানের মান উন্নয়নে আপনার কোনো পরামর্শ থাকলে দিতে পারেন?
রেডিও তেহরানের মান উন্নয়নে আমার পরামর্শ বলতে আমি কয়েকটি মতামত রাখতে চাচ্ছি আর কি, দু একটি। প্রথমত, ইউটিউবে যে অনুষ্ঠানটি লাইভ হয় সেটি যেন অনুষ্ঠান শেষে পুনরায় আপলোড করা হয়, তাহলে সেটি ডাউনলোড করা যায় এবং আমরা পছন্দের অনুষ্ঠানটি ডাউনলোড করে রাখতে পারবো, সংরক্ষণ করে রাখতে পারবো দীর্ঘদিন। দ্বিতীয়ত, রেডিও তেহরানের পৃষ্ঠপোষকতায় বাৎসরিক শ্রোতা সম্মেলনের আয়োজনের অনুরোধ জানাব। সর্বশেষ, শ্রবণ মান উন্নয়নের জন্য তরঙ্গ শক্তি যদি বাড়ানো যায় তাহলে বাংলাদেশ এবং ভারতে থাকা অগণিত শ্রোতারা তারা আরও নির্বিঘ্নে রেডিও তেহরান শুনতে পারবে বলে মনে করি।
আপনার প্রস্তাবগুলো আমাদের বিবেচনায় থাকলো। তো সব শেষে শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলতে চাইলে আপনি তাও বলতে পারেন।
সর্বশেষ, শ্রোতাদের উদ্দেশ্যে বলবো, আসুন রেডিও তেহরান শুনি, ইরানকে জানি, ইসলামী ভাবাদর্শে চলি, সুস্থ ধারা সংস্কৃতির সাথেই থাকি। ধন্যবাদ।
আতিকুল ইসলাম ভাই, আপনাকেও অসংখ্য ধন্যবাদ আজকের এই সাক্ষাৎকার পর্বে অংশ নেওয়ার জন্য। আশা করি নিয়মিত যোগাযোগ রাখবেন।
প্রিয় শ্রোতা, আপনি যদি রেডিও তেহরানের বার্ষিক ও মাসিক শ্রেষ্ঠ শ্রোতা প্রতিযোগিতায় অংশ নিতে চান, কিংবা আপনার মূল্যবান মতামত, পরামর্শ ও সাক্ষাৎকার প্রিয়জনে অথবা অনলাইনে প্রচার করতে চান, তাহলে চিঠি লিখুন এই ঠিকানায়, রেডিও তেহরান 1982@gmail.com অথবা রেডিও তেহরান @ws.irib.ir।
ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ঢাকা কলোনি থেকে সিনিয়র শ্রোতা বিধান চন্দ্র সেন্নাল পাঠিয়েছেন পরের মেইলটি। 14 আগস্ট রেডিও তেহরানের দৃষ্টিপাত অনুষ্ঠানে ইয়েমেনে যুদ্ধ শেষ হলেও শিশুদের উপর এর ধ্বংসাত্মক প্রভাব অব্যাহত শীর্ষক মানবিক প্রতিবেদনটির প্রচারের জন্য রেডিও তেহরানকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। এরপর লিখেছেন, ইয়েমেনে বর্তমানে 1,30,00,000 মানুষ অনাহারের শিকার বলে সতর্ক বার্তা জানানো হয়েছে
জাতিসংঘের পক্ষ থেকে। এছাড়াও ইয়েমেনে অন্তত 18 লাখ শিশু অপুষ্টিতে ভুগছে বলে জানা গেছে। জাতিসংঘের মতে বর্তমান বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক বিপর্যয় ঘটেছে ইয়েমেনে। দীর্ঘদিন ধরে দেশটিতে যুদ্ধাবস্থা চলায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। সেখানকার শিশুরা জানে না তারা কি খাবে কি করবে। জাতিসংঘের একাধিক সংগঠন এ বিষয়ে নানা মন্তব্য ও রিপোর্ট প্রকাশ করলেও ইয়েমেনের শিশুদের মুখে হাসি ফোটানোর জন্য তারা কোনো কর্মসূচি গ্রহণ করেছে কিনা জানি না। কবে বিশ্ব বিবেক জাগ্রত হবে তাও বলতে পারব না।
জাতিসংঘ সহ বিশ্ব বিবেক জাগ্রত হোক, আমাদের প্রত্যাশাও তাই। তো ইয়েমেন সংকট নিয়ে সময়োপযোগী লেখাটির জন্য বিধানচন্দ্র সেনাল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আইআরআইবি ফ্যান ক্লাব রংপুর জেলা শাখার সভাপতি এটিএম আতাউর রহমান রঞ্জু পাঠিয়েছেন এবারের মেইলটি। রেডিও তেহরান সম্পর্কে তিনি লিখেছেন, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদের এক উৎকৃষ্ট পাঠশালা রেডিও তেহরান। এটি সারা বিশ্বের নিপীড়িত, নিগৃহীত, অত্যাচারিত মানুষের বলিষ্ঠ কণ্ঠস্বর। এ বেতারের রংধনু আসর আমার খুব প্রিয়। গল্প ও প্রবাদের গল্পও কম যায় না। এছাড়া আলাপন ও স্বাস্থ্য কথা অনুষ্ঠানেরও প্রশংসা করেছেন তিনি।
আমাদের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে ভালো লাগার অনুভূতি প্রকাশ করার জন্য আতাউর রহমান রঞ্জু ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসরের পরের মেইলটি এসেছে বাংলাদেশের টাঙ্গাইল জেলার সাগর দিঘির হাকুন্দের বাইর থেকে, আর পাঠিয়েছেন মোবারক হোসেন ফণী। তিনি লিখেছেন, আমি একজন ইঞ্জিনিয়ার হিসেবে ওয়েবসাইট নিয়ে খাটাখাটি করা, খবর পড়া আমার শখের অন্যতম। তবে এই ডিজিটাল যুগে আমি ওয়াইফাই এর বাইরে থাকলে মোবাইল ডাটা ইউজ করে থাকি। আমার সিমটি 3G হওয়ায় অনেক সাইট ভিজিট করতে হিমশিম খেতে হয়। তবে অতীব আনন্দের বিষয় যে প্রিয় পার্ট স্টুডে সবসময় খুব দ্রুত ওপেন হয়। হাজারো ওয়েবসাইটের মাঝে নাম্বার 1 পার্ট স্টুডে। এজন্য পার্ট স্টুডে কর্তৃপক্ষকে প্রিয়জনের মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি।
রেডিও তেহরানের অনলাইন সংস্করণ পার্ট স্টুডে সম্পর্কে সুন্দর মতামতের জন্য মোবারক হোসেন ফণী ভাই, আপনাকে আন্তরিক ধন্যবাদ। আজকের আসরের শেষ চিঠি পাঠিয়েছেন মোহাম্মদ শাহাদাত হোসেন। তিনি কিশোরগঞ্জের গুরুদয়াল কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক। ভাই শাহাদাত লিখেছেন, রেডিও তেহরানের বাংলা বিভাগ থেকে গত 15 আগস্ট যেসব অনুষ্ঠান প্রচারিত হয় সেগুলোর মধ্যে সাপ্তাহিক অনুষ্ঠান দর্পণ এবং গল্প ও প্রবাদের গল্প আমার খুব ভালো লেগেছে। দর্পণ চলতি রাজনৈতিক ঘটনাবলীর বিশ্লেষণ বিষয়ক অনুষ্ঠান। বিশ্বের গুরুত্বপূর্ণ ও জটিল বিষয়ে চমৎকার সহজবোধ্য ভাষায় বিষয়টি তুলে ধরা হয়। ওই দিনের দর্পণে ভূরাজনৈতিক প্রভাব এবং দক্ষিণ ও পূর্ব এশিয়ার দেশগুলোর স্বার্থ নিয়ে আলোচনা করা হয়। এতে চীনের প্রস্তাবিত সিল্ক রোডের গুরুত্ব ও বাস্তবতা তুলে ধরা হয়। অন্যদিকে আমেরিকার নিউ সিল্ক রোডের যে প্রয়োজন নেই বা এটি যে বাস্তবসম্মত কোনো প্রকল্প নয় তা ব্যাখ্যা করা হয়। সুন্দর আলোচনার জন্য ধন্যবাদ।
ভাই শাহাদাত হোসেন, আপনাকেও ধন্যবাদ দর্পণ অনুষ্ঠানটির উপর চমৎকার মতামতের জন্য। আশা করি পরের চিঠিতে অন্য কোনো বিষয়ে লিখবেন। তো শ্রোতা বন্ধুরা, আজকের আসরের জন্য নির্ধারিত সময় প্রায় শেষ হয়ে এসেছে। বিদায় নেয়ার আগে আপনাদের জন্য আজ রয়েছে একটি গান, দেশে দেশে গেয়ে বেড়াই তোমার নামের গান। শিরোনামের গানটির শিল্পী মোস্তফা জামান আব্বাসি।
বন্ধুরা আপনারা গানটি শুনতে থাকুন, আর আমরা বিদায় নেই চিঠিপত্রের আজকের আসর থেকে। Thank you.
মশগুল মোর প্রাণ দেশে দেশে গে বেড়াই দেশে দেশে গে বেড়াই তোমার নামের হাজার গানের সুরে নিত্য দিব তোমার আজান নিত্য দিব তোমার আজান আধার মিনার জুড়ে।
এখন রয়েছে আমাদের নিয়মিত পরিবেশনা কথাবার্তা। শ্রোতা বন্ধুরা, পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার
এবং আমি মুজাহিদুল ইসলাম।
4 সেপ্টেম্বর সোমবার ঢাকা ও কলকাতা থেকে প্রকাশিত জাতীয় দৈনিকগুলোতে ভিন্ন ভিন্ন খবরকে শীর্ষ শিরোনাম করা হয়েছে। প্রথমে গুরুত্বপূর্ণ খবরগুলোর শিরোনাম জানিয়ে দিচ্ছি। ঢাকার পত্রপত্রিকার শিরোনাম, বিমানবন্দরের লকার থেকে 55 কেজি সোনা চুরির ঘটনায় মামলা, জানা গেল আরও তথ্য। দৈনিক প্রথম আলো, বাংলাদেশের নির্বাচন নিয়ে নতুন যে বার্তা দিল যুক্তরাষ্ট্র। দৈনিক জনকণ্ঠ, আকুর বিল পরিশোধে $22 বিলিয়ন নিচে নেমে যাবে রিজার্ভ। দৈনিক কালের কণ্ঠ, রফতানির আড়ালে 10 প্রতিষ্ঠানের 300 কোটি টাকা পাচার। দৈনিক নয়া দিগন্ত, এলিভেটেড এক্সপ্রেসওয়ে 24 ঘন্টায় 18.5 লাখ টাকা টোল আদায়। দৈনিক যুগান্তর, জামাতে বিভাজন নেই, কেয়ারটেকার সরকার ছাড়া নির্বাচনে যাব না। দৈনিক মানব জমিন, কলকাতার পত্রপত্রিকার শিরোনাম, রাজ্যপালের সঙ্গে সংঘাত চরমে যেতে পারে, বোসের বিরুদ্ধে বিধানসভায় প্রস্তাব আনার ভাবনা তৃণমূলের। দৈনিক আনন্দবাজার পত্রিকা, সমঝোতা করব না, দেশও ছাড়ব না, ইমরান খান দৈনিক আজকাল। বাংলার পরিযায়ী শ্রমিকদের কর্মসংস্থান নামের তালিকা শিল্পপতিদের হাতে তুলে দেবেন মুখ্যমন্ত্রী। দৈনিক সংবাদ প্রতিদিন।
শ্রোতা বন্ধুরা, এবারে বাংলাদেশের কয়েকটি খবরের বিস্তারিত। দৈনিক প্রথম আলো এক খবরে লিখেছে, রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক বিভাগের গুদামে থাকা লকার থেকে 55 কেজির বেশি সোনা চুরির ঘটনায় মামলা হয়েছে। গতকাল রোববার রাতে ঢাকা শুল্ক বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ সোহরাব হোসেন বাদী হয়ে মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, সোনা চুরির এই ঘটনা ঢাকা শুল্ক বিভাগের নজরে আসে গত শনিবার, তবে বিষয়টি জানাজানি হয় গতকাল। এই ঘটনায় শুল্ক বিভাগ একজন যুগ্ম কমিশনারের নেতৃত্বে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, শনিবার সকাল 9টার দিকে ঢাকা শুল্ক বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা ও গুদামের দায়িত্বে থাকা কর্মকর্তা মাসুদ রানা যুগ্ম কমিশনারকে বিমানবন্দরের লস্ট অ্যান্ড ফাউন্ড শাখার কাছে শুল্ক বিভাগের গুদামের মূল্যবান পণ্য সামগ্রী রাখার একটি স্টিলের আলমারির লকার ভাঙা বলে জানান।
দৈনিক কালের কণ্ঠ লিখেছে, চলতি সপ্তাহে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের $1.2 বিলিয়ন আমদানি বিল পরিশোধের পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ $22 বিলিয়নের নিচে নেমে যাবে। এবার জুলাই আগস্ট সময়ের জন্য সুদসহ এই আমদানি দায় পরিশোধ করতে হবে। IMF ঋণ চুক্তির শর্ত অনুযায়ী সেপ্টেম্বরে দেশের নেট রিজার্ভের পরিমাণ হতে হবে $25.31 বিলিয়ন এবং ডিসেম্বরের শেষে হতে হবে $26 বিলিয়ন। কিন্তু কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, আগামী সপ্তাহে আকু পেমেন্টের পর নেট রিজার্ভ $22 বিলিয়নের নিচে নামবে। 30 আগস্ট পর্যন্ত রিজার্ভ $23.06 বিলিয়ন ছিল। আমদানি বিল পরিশোধের পর $21.86 বিলিয়ন কিছু বেশি অবশিষ্ট থাকবে। জুলাই আগস্ট সময়ে আকু পেমেন্টের পূর্ববর্তী দুই মাসের তুলনায় $100 মিলিয়ন বেশি হবে বলে ধারণা করা হচ্ছে। আঞ্চলিক আমদানির ক্ষেত্রে নটি দেশ বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার আর্থিক লেনদেন কভার করে আকু পেমেন্ট গেটওয়ে।
দৈনিক যুগান্তরের একটি খবরে বলা হয়েছে, সর্বসাধারণের জন্য উন্মুক্ত হওয়ার পর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গত ২৪ ঘন্টায় ১৮,৫২,৮৮০ টাকার টোল আদায় হয়েছে। রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত এ টোল আদায় হয় বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। এ সময় এ পথে মোট ২২,৮০৫টি যানবাহন চলাচল করেছে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের পরিচালক AHM সাখাওয়াত আখতার জানিয়েছেন, বিমানবন্দর থেকে বনানী ফার্মগেট মহাকালীর পথে ১২,২৪২টি গাড়ি, কুড়িল থেকে বনানী মহাকালী ও ফার্মগেটের পথে ২,৪২৫টি গাড়ি, বনানী থেকে কুড়িল বিমানবন্দরের পথে ২,৮৯২টি গাড়ি এবং তেজগাঁও থেকে মহাকালী বনানী কুড়িল ও বিমানবন্দরের পথে ৫,২৪৬টি গাড়ি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠেছে।
দৈনিক মানব জমি লিখেছে, বর্তমান সরকারের অধীনে কোনোভাবেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি এটাও নিশ্চিত করেছেন যে নির্দলীয় কেয়ারটেকার সরকার ছাড়া জামাত কোনো নির্বাচনে যাবে না। মানব জমিনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন। জামাতে সংস্কারপন্থী বা সংস্কার বিরোধী বলে কোনো বিভাজন নেই বলেও দাবি করেন সাবেক এই এমপি। ডক্টর তাহের বলেন, আমাদের এই দেশের মানুষের এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের একটাই বক্তব্য, একটা সুষ্ঠু নির্বাচন হওয়া প্রয়োজন, যেখানে মানুষ তার মতামতকে ব্যক্ত করতে পারবে, তার ইচ্ছা মতো ভোট দিতে পারবে, যাকে ইচ্ছা তাকে ভোট দিতে পারবে, এবং সেটি শুধুমাত্র একটি নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনেই সম্ভব।
বাংলাদেশের নির্বাচন নিয়ে নতুন যে বার্তা দিল যুক্তরাষ্ট্র, এই শিরোনামের খবরে দৈনিক জনকণ্ঠ লিখেছে, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিভিন্ন দেশ তাদের আগ্রহ ও মতামত প্রকাশ করেছে, এর মধ্যে যুক্তরাষ্ট্র অন্যতম। দেশটি বিভিন্ন সময়ে বাংলাদেশ নিয়ে বার্তা দিচ্ছে এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গেও আলোচনা করছে। এবার বাংলাদেশের নির্বাচন নিয়ে নতুন করে বার্তা দিয়েছে আমেরিকা। মঙ্গলবার বিকেলে ঢাকা মার্কিন দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে নির্বাচন নিয়ে একটি ভিডিও শেয়ার করে নতুন বার্তা দেওয়া হয়েছে। ফেসবুকে দেওয়া সেই বার্তায় বলা হয়েছে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্য অর্জনে বাংলাদেশকে সমর্থন দিতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। ভিডিওটির ক্যাপশনে বলা হয়েছে, সফররত রিপাবলিকান ও ডেমোক্র্যাট কংগ্রেসম্যানের প্রতিনিধিরা দেশের প্রধান রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় প্রতিনিধিরা সব রাজনৈতিক প্রচারণার জন্য সব দলকে সমান অধিকারের উপর জোর দিয়েছেন।
এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি। দৈনিক আজকাল পত্রিকা লিখেছে, ফের রাজ্যের পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফেরাতে উদ্যোগ নিলেন মুখ্যমন্ত্রী। সোমবার ক্রেডের রাজ্য সম্মেলনে বক্তব্য রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আবেদন, পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরিয়ে আনতে হবে, রাজ্যেই তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, দ্রুত এই সদার্থক পদক্ষেপ করতে আবাসন শিল্পের মাথাদের কাছে আর্জি জানান রাজ্যের অভিভাবক। পরিযায়ী শ্রমিকদের নামের তালিকা তৈরি করছে রাজ্য। একই সঙ্গে এই সম্মেলন থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। তার কথায়, আমার পরিবারকে হেনস্থা করা হচ্ছে, আমি জীবনে অন্যের টাকায় এক কাপ চাও খাইনি, তবু ইডি CBI পাঠিয়ে দেওয়া হচ্ছে, আপনাদেরও হেনস্থা করা হতে পারে, কিন্তু ভয় পেলে চলবে না, সরকার আপনাদের পাশে আছে।
রাজ্যপালের সঙ্গে সংঘাত চরম পর্যায়ে যেতে পারে, বোসের বিরুদ্ধে বিধানসভায় প্রস্তাব আনার ভাবনা তৃণমূলের, এই শিরোনামের খবরে দৈনিক আনন্দবাজার পত্রিকা লিখেছে। রাজ্যপাল CV আনন্দ বোসের বিরুদ্ধে বিধানসভায় প্রস্তাব আনার ভাবনায় তৃণমূল। আগামী বৃহস্পতিবার বিধানসভার বাদল অধিবেশনের শেষ দিন, ওই দিন পশ্চিমবঙ্গ দিবস নিয়ে আলোচনা হবে। সেই আলোচনায় অংশ নেবে তৃণমূল এবং বিজেপির পরিষদীয় দল। এখনও পর্যন্ত এই কর্মসূচি তৈরি রয়েছে, কিন্তু রাজ্যপাল যেভাবে শিক্ষা দপ্তরের সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়েছেন তাতে এমন প্রস্তাব আসতেই পারে বিধানসভায়। সম্প্রতি রাজ্যপালের আচরণ নিয়ে ক্ষুব্ধ তৃণমূল নেতৃত্ব বিধানসভায় তার বিরুদ্ধে প্রস্তাব আনা যায় কিনা সেই বিষয়টি খতিয়ে দেখেছে। বিধানসভার সূত্রের খবর, এখনও এই সংক্রান্ত বিষয় নিয়ে তৃণমূল পরিষদীয় দলকে প্রকাশ্যে মুখ খুলতে নিষেধ করা হয়েছে। তবে গত জুলাই মাসে যখন বাদল অধিবেশন শুরু হয়েছিল তখনই রাজ্যপালের বিরুদ্ধে প্রস্তাব আনতে চেয়েছিল তৃণমূল পরিষদীয় দলের একাংশ, কিন্তু শেষমেশ শীর্ষ নেতৃত্বের সম্মতি না মেলায় সেবার রাজ্যপালের বিরুদ্ধে প্রস্তাব আনা হয়নি বিধানসভায়। কিন্তু বর্তমানে যা পরিস্থিতি তাতে রাজ্যপালের বিরুদ্ধে প্রস্তাব আনা যেতেই পারে বলে মনে করা হচ্ছে।
দৈনিক আজকাল লিখেছে, প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছেন তিনি কারাগার থেকে মুক্ত হওয়ার জন্য কোনো সমঝোতা করবেন না, আবার বিদেশেও যাবেন না। তিনি তার আইনজীবীর মাধ্যমে এ তথ্য জানিয়েছেন বলে সংবাদ মাধ্যমের খবর। এর আগে গুঞ্জন ছড়িয়ে পড়েছিল যে ইমরান খান সমঝোতা করে বিদেশে যেতে রাজি হয়েছেন। দেশের বর্তমান অর্থনৈতিক সংকটের মধ্যে পাকিস্তানের জনগণ চিন্তিত বলেও ইমরান খান জানিয়েছেন। পাকিস্তানের পাঞ্জাবের অ্যাটাক কারাগারে ইমরান খান, সেখানে তার সঙ্গে দেখা করার পর আইনজীবীরা এই কথা জানিয়েছেন। শনিবার কারাগারে ইমরান খানের সঙ্গে দেখা করার পর আইনজীবী শোয়েব শাহিন বলেন, পাকিস্তান তেহরিকে ইনসাফ বা পিটিআই এর চেয়ারম্যান ইমরান খান যে কোনো চুক্তি বা সমঝোতার সম্ভাবনা বাতিল করেছেন এবং তিনি বিদেশেও যাবেন না বলে জানিয়েছেন। ইমরান খানের দাবি, তার জনপ্রিয়তা নষ্ট করতেই ভিত্তিহীন প্রচার চালানো হচ্ছে। শ্রোতা বন্ধুরা, কথাবার্তা আজকের আসর এখানে গুটে নিচ্ছে,
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
এবার সংক্ষিপ্ত সংবাদ। ইরানের প্রেসিডেন্ট রাইসি বলেছেন, আফ্রিকার দেশগুলো ঔপনিবেশিকতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে, এটা তাদের সচেতনতার লক্ষণ। ইসরায়েলের বর্বর সেনারা জেনিসর এবং সেখানকার শরণার্থী শিবিরে গ্রেফতার অভিযান চালাচ্ছে। বেলজিয়ামের মন্ত্রীর প্রশংসা করল হামাস। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে করোনা ভিক্ষা করছে। এবং ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর ছেলে উদয়নিধি সনাতন ধর্মের আদর্শকে মুছে ফেলার কথা বলায় রাজনৈতিক মহলে ব্যাপক তুলপাড়। শ্রোতা বন্ধুরা, ভালো সুস্থতা মানে কামনায় খোদা হাফেজ। Thank you.